বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো, এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 5 ডিসেম্বর, বিশ অগ্রহায়ণ এবং ফার্সি 14 আজার। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় রাত 6:53, আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় www.facebook.com/radiotehranbn। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ভিয়েনায় ইরানের সঙ্গে পাশ্চাত্যের সদ্য সমাপ্ত পরমাণু আলোচনা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং নতুন করোনা ভাইরাস ওমিক্রন আতঙ্ক সৃষ্টি করলেও বাংলাদেশে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তা ভাবনা নেই বলে স্বাস্থ্যমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা। পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা আদর্শ মানুষ গড়ার কৌশল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরানের মধ্যাঞ্চলের নাতান শহর থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী। ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি এদেশের উপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। বাংলাদেশের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের সব মহানগরে বাসে অর্ধেক ভাড়া চালু করার ঘোষণা দিয়েছেন বাস মালিকেরা। এবং ভারতের উত্তরপ্রদেশের মথুরায় শাহি ঈদগাহ মসজিদে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে জলাভিষেক কর্মসূচি ঘোষণা করায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের মধ্যাঞ্চল নাতান শহর থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা করেছে। হঠাৎ করেই শহরের কাছে কয়েক দফা বিকট শব্দ হওয়ার কারণে শহরবাসী অনেকটা হতবিহ্বল এবং বিস্মিত হয়ে পড়েন। তবে বিমান প্রতিরক্ষা বাহিনী আশ্বস্ত করে বলেছে চিন্তার তেমন কিছু নেই, ক্ষেপণাস্ত্র ছুড়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি যাচাই করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চল নাতান শহরে দেশের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা অবস্থিত। সেখানে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করে থাকে। নাতানজ এয়ার ডিফেন্সের কমান্ডার জানিয়েছেন সম্পূর্ণ নিরাপদ এলাকায় এই মহড়া চালানো হয়েছে এবং এজন্য সমন্বিত এয়ার ডিফেন্স নেটওয়ার্কের সঙ্গে পুরোপুরি সমন্বয় করা হয়েছে। শহরে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের মহড়ায় কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে একটি স্থানীয় সূত্রে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানকে জানিয়েছে নাতানজের মরুভূমি এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, এর সঙ্গে নাতানজ পরমাণু স্থাপনার কোন সম্পর্ক নেই এবং কোন ক্ষয়ক্ষতিও হয়নি। সূত্রটি আরও জানিয়েছে নাতান শহর থেকে 20 কিলোমিটার দূরের সম্পূর্ণ নিরাপদ এলাকা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর আগে কোনো কোনো খবরে জল্পনা করা হয় যে শত্রুপক্ষের ফাটানো কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য ইরানের সামরিক বাহিনী ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছোড়ে। এই লক্ষ্যবস্তুকে ড্রোন বলেই মনে করা হচ্ছিল। ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন এদেশের প্রধান পরমাণু আলোচক ও উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকরি কানি। তিনি আরও বলেছেন, আমেরিকা পরমাণু সমঝোতার নিষেধাজ্ঞাগুলোর পাশাপাশি সর্বোচ্চ চাপ প্রয়োগ কর্মসূচির আওতায় ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা আরোপ করেছে তার সবগুলো প্রত্যাহার করতে হবে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্জীবনের সপ্তম দফা আলোচনা শেষে তেহরানে ফিরে কাতার ভিত্তিক আল জাজিরা নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেন বাকেরি কানি। তিনি সপ্তম দফা বৈঠকে পাঁচ জাতিগোষ্ঠীর কাছে উত্থাপিত দুটি খসড়া প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে বলেন, প্রতিপক্ষকে যেসব পরিকল্পনা দিয়েছে সেগুলো বাস্তবায়নে আমরা দৃঢ় সংকল্প। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা যেসব পরিকল্পনা দিয়েছি সেগুলো 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার গঠন কাঠামোর আওতায় দেওয়া হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল যদি ইরানের পরমাণু স্থাপনায় হামলা করতে চায় তাহলে কি হতে পারে? আল জাজিরার এমন এক প্রশ্নের জবাবে বাকেরি কানি বলেন, ইহুদিবাদীরা ঘুমের মধ্যে ইরানে হামলা চালানোর স্বপ্ন দেখতে পারে, আর সেরকম স্বপ্ন সত্যি হলে তাদের সে ঘুম আর কোনোদিন ভাঙবে না। আরব লীগের মহাসচিব আহমদ আবুলগেদ আবারও মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। ইতালির রাজধানী রোমে শনিবার সপ্তম ভূমধ্য সাগরীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। আবুলগেদ বলেন, আঞ্চলিক দেশগুলোতে হস্তক্ষেপ করছে ইরান এবং দেশটি হরমুজ প্রণালী থেকে শুরু করে বাব আল মান্দাব পর্যন্ত অঞ্চলকে নিজের আধিপত্যের নিয়ন্ত্রণে আনতে চায়। তিনি ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি সম্পর্কেও ভিত্তিহীন অভিযোগ করেন। আরব লীগের মহাসচিব এমন সময় এ দাবি করলেন যখন আরব দেশগুলো মধ্যপ্রাচ্যে নিরাপত্তাহীনতার প্রধান উৎস ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে যাচ্ছে। আরব দেশগুলো এমন এক অবৈধ রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে যে কিনা গত সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা ও দমন অভিযান চালিয়ে এসেছে। এছাড়া আরব লীগের মহাসচিব এমন সময় ইসরায়েলের পরমাণু অস্ত্র ভাণ্ডার সম্পর্কে কথা না বলে ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির বিরুদ্ধে অভিযোগ তুললেন যখন তেহরান বারবার বলে এসেছে দেশটির পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা ইরানের নেই। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকা চট্টগ্রাম সহ দেশের সব মহানগরে বাসে অর্ধেক ভাড়া চালু করার ঘোষণা দিয়েছেন বাস মালিকেরা। আজ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ এই সিদ্ধান্তের কথা জানান। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
শিক্ষার্থীদের দাবির মুখে এবার দেশের সকল মেট্রোপলিটন শহরে ছাত্রদের জন্য হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। আগামী শনিবার 11 ডিসেম্বর থেকে এই হাফ ভাড়া কার্যকর করা হবে। আজ রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ। এর আগে বিআরটিসির বাসে এবং ঢাকা মহানগরীতে চলাচলকারী বেসরকারি বাসে অর্ধেক ভাড়া কার্যকর করা হয়েছে 1 ডিসেম্বর থেকে। আজকের সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতুল্লাহ বলেছেন, যেখানে সিটি সার্ভিসের বাস চালু আছে সেখানেও এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি আরো জানান, আমরা ছাত্রদের দাবির প্রতি সম্মান জানিয়ে হাফ ভাড়া কার্যকর করেছি, সুতরাং তারা এখন তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে এটাই আশা করছি। খন্দকার এনায়েতুল্লাহ ব্যাখ্যা করে বলেন, হাফ ভাড়ার জন্য শিক্ষার্থীদের ছবিযুক্ত আইডি কার্ড প্রদর্শন করতে হবে, আর এটি কার্যকর থাকবে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত। সরকারি ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন, শিক্ষা প্রতিষ্ঠানের মৌসুমী ছুটিতে হাফ ভাড়া কার্যকর হবে না। এদিকে নিরাপদ সড়ক ও বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের বিচার সহ 9 দফা দাবিতে প্রতীকী লাশের মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে শাহবাগ মোড় থেকে এই কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ মোড়ে অবস্থান নিতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে তারা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যান এবং সংক্ষিপ্ত মিছিল করে কর্মসূচি শেষ করেন। এছাড়াও নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ রোববার দুপুরে রামপুরা ব্রিজে দাঁড়িয়ে সড়কের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে ব্যঙ্গচিত্র প্রদর্শন করেছেন। এ সময় আন্দোলনের নেত্রী সামিয়া সোহাগী জানান, সড়কে নিহতদের জন্য শোক পালন করতে আগামীকাল সোমবার বেলা ১২টায় মুখে কালো কাপড় এবং কালো ব্যাজ ধারণ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের ঢাকার সংবাদদাতা, শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ নবম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, শুধু পাশ করে চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করতে হবে। উদ্যোক্তা তৈরি করার জন্য আওয়ামী লীগ সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তরুণ সমাজকে শিক্ষার সুযোগ করে দিয়েছে, কারিগরি শিক্ষা ও ভোকেশনাল ট্রেনিংয়েরও সুযোগ করে দিয়েছে, পাশাপাশি কম্পিউটার ট্রেনিংয়ের মাধ্যমে তরুণরা অনলাইনে সব রকম ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেই ব্যবস্থাও করে দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণের ফলে কমপক্ষে ১৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সরকারিভাবে মৃতের সংখ্যা এখনও ঘোষণা না করা হলেও নাগা পিপলস ফ্রন্ট দলের নেতা এবং রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী টি আর জিলিয়াং এর মতে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ওই গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। গুলিবর্ষণের ঘটনার পর যে ছবিগুলো প্রকাশ্যে এসেছে তাতে গাড়ি পোড়ানোর দৃশ্য দেখা গেছে। ঘটনাটি নাগাল্যান্ডের মন জেলার ওটিংয়ের। ওই ঘটনার পর বিক্ষুব্ধ গ্রামবাসীরা নিরাপত্তা বাহিনীর গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ভারতের উত্তরপ্রদেশে মথুরায় শাহী ঈদগাহ মসজিদে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে জলাভিষেক কর্মসূচির ঘোষণায় সংশ্লিষ্ট এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বভারতীয় হিন্দু মহাসভা প্রশাসনের কাছে ওই মসজিদ চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনের অনুমতি চেয়েছে, কিন্তু প্রশাসন এসব সংগঠনকে অনুমতি দিতে অস্বীকার করেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মথুরায় ৬ ডিসেম্বর শাহী ঈদগাহ মসজিদে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে জলাভিষেক কর্মসূচির ঘোষণায় সংশ্লিষ্ট এলাকার পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ, পিএসি এবং র‍্যাব জওয়ানদের মসজিদের আশেপাশে মোতায়েন করা হয়েছে। ৬ ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের ধ্বংসের বার্ষিকীতে মথুরায় ৪টি হিন্দুত্ববাদী সংগঠন অল ইন্ডিয়া হিন্দু মহাসভা, শ্রীকৃষ্ণ জন্মভূমি নির্মাণ ন্যাস, নারায়ণী সেনা এবং শ্রীকৃষ্ণ মুক্তি দল শাহী ঈদগাহ মসজিদে জলাভিষেক কর্মসূচির ঘোষণা করেছে। সর্বভারতীয় হিন্দু মহাসভা প্রশাসনের কাছে ওই চত্বরে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি স্থাপনের অনুমতি চেয়েছে, কিন্তু প্রশাসন এসব সংগঠনকে অনুমতি দিতে অস্বীকার করেছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সাধারণ সম্পাদক ছোটন দাস আজ রোববার রেডিও তেহরানকে বলেন,
এটা তো আরএসএস সংঘ পরিবার বিজেপির ঘোষিত উদ্দেশ্য, যেটা একটা তাৎক্ষণিক লাভ আছে, একটা ওদের দীর্ঘস্থায়ী যে কর্মসূচি, সেই কর্মসূচি যখন বাবরি মসজিদ ধ্বংস করে তখনই তো বলেছিল ঈদ তো পেলা ঝাঁকি হ্যায় মথুরা কাশি আবি তক বাকি হ্যায়।
গণমাধ্যমে প্রকাশ মসজিদের দিকে যাওয়া প্রত্যেক ব্যক্তির পরিচয়পত্র আগে চেক করা হচ্ছে, তারপর সেই অনুযায়ী তল্লাশি করা হচ্ছে, এরপরেই তাকে মসজিদের দিকে যেতে দেয়া হচ্ছে। মথুরা পুলিশের আধিকারিক এসএসপি সূত্রে প্রকাশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করার জন্য এ পর্যন্ত শহরের গোবিন্দনগর এবং কোতোয়ালি থানায় ৪টি পৃথক এফআইআর নথিভুক্ত করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। সিরিয়ায় দখলদার মার্কিন সেনাদের দুটি ঘাঁটি এবং ইরাকে একটি সামরিক বহর হামলার শিকার হয়েছে। দেশ দুটিতে যখন মার্কিন সেনাদের বিরুদ্ধে জনগণের প্রচণ্ড ক্ষোভ বিরাজ করছে তখন এই হামলার ঘটনা ঘটল। আজ বিকেলে আত-তানফ সামরিক ঘাঁটিতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে। ঘাঁটিটি সিরিয়া, ইরাক এবং জর্দান সীমান্তে অবস্থিত। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আর সাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবির নিউজও এ খবর নিশ্চিত করেছে। মার্কিন সামরিক ঘাঁটিতে কি দিয়ে হামলা চালানো হয়েছে বা কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। ঘাঁটিতে অবস্থানরত কোন মার্কিন সেনা হতাহত হয়েছে কিনা তাও পরিষ্কার নয়। এর আগে গত 20 অক্টোবর মার্কিন ঘাঁটিতে ড্রোন এবং রকেট হামলা চালানো হয়েছিল। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হাসাকা প্রদেশের কালো তালিকাভুক্ত কুর্দি গেরিলাদের প্রশিক্ষণের জন্য মার্কিন সেনাদেরকে পাঠানো হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক রিপোর্টে তথ্য জানিয়েছে। এ সময় কুর্দি গেরিলা পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত এবং সিরিয়ার বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে তৎপর রয়েছে। আনাদোলুর খবরে বলা হয়েছে, মার্কিন স্পেশাল ফোর্সের 70 জন সেনার একটি বহরকে গত 28 নভেম্বর ইরাক থেকে সিরিয়ার হাসাকা প্রদেশে পাঠানো হয়। এসব সেনা পিকেকে এবং ওআইপিজি কুর্দি গেরিলাদেরকে অস্ত্র সরবরাহ ও প্রশিক্ষণ দেবে। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনার সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ভিয়েনায় গত সোমবার থেকে শুরু হওয়া পরমাণু আলোচনা গত শুক্রবার শেষ হয়েছে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ভিয়েনায় গত সোমবার থেকে শুরু হওয়া পরমাণু আলোচনা গত শুক্রবার শেষ হয়। এ বৈঠকে উত্থাপিত প্রস্তাবগুলো নিয়ে পরামর্শের জন্য প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে গেছেন এবং তারা ভিয়েনায় ফের আলোচনায় বসবেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাকিরি কানি আল জাজিরা টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গত 6 দফা আলোচনায় আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি মেনে নেওয়ার কথা উল্লেখ করে বলেছেন, পরমাণু সংক্রান্ত কিংবা ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির জন্য এ পর্যন্ত যত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে অবিলম্বে তার সবই প্রত্যাহার করে নিতে হবে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আমরা প্রতিপক্ষকে যেসব প্রস্তাব তুলে ধরেছি সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কথা রয়েছে ভিয়েনা বৈঠকে উত্থাপিত ইরানের এসব প্রস্তাবের জবাব দেবে প্রতিপক্ষ দেশগুলো, তবে তাদেরকে অবশ্যই যৌক্তিক অবস্থান নিতে হবে। 6 দফা আলোচনার পর আবারও ভিয়েনায় সমবেত কূটনীতিকরা মনে করেন, সবাই পরমাণু সমঝোতা মেনে চললে সফলতা খুব দূরে নয়, কিন্তু আলোচনার সাফল্যের জন্য সুযোগও খুব বেশি নয়। ভিয়েনা আলোচনায় অংশগ্রহণকারী রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, সবকিছু নিয়ে যদি সমঝোতা না হয় তাহলে কোনো সমঝোতাই অর্জিত হবে না। পর্যবেক্ষকরা বলছেন, পরমাণু সমঝোতা ব্যর্থতার অর্থ হচ্ছে আন্তর্জাতিকভাবে গৃহীত পদক্ষেপ ও সংলাপের ব্যর্থতা। এ অবস্থা চলতে থাকলে বিশ্বে একটি খারাপ নজির স্থাপিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা পালনের দাবিদার বৃহৎ শক্তিগুলোর মর্যাদা ক্ষতিগ্রস্ত হবে। এ কারণে পরমাণু সমঝোতায় এখনও যারা আছে তারা চায় না এটি ধ্বংস হয়ে যাক। আমেরিকাও পরমাণু সমঝোতায় ফিরে আসতে চায়, কিন্তু একই সঙ্গে তারা ইরানের বিরুদ্ধে আরোপিত বেআইনি নিষেধাজ্ঞাও বহাল রাখতে চায়, যেটা কোনোভাবেই সম্ভব নয়। আমেরিকার এই দ্বিমুখী নীতি ও স্বেচ্ছাচারিতা ভিয়েনা সংলাপের পথে সবচেয়ে বড় বাধা হয়ে আছে। ইরানের আন্তর্জাতিক বিষয়ক বিশ্লেষক রেজা জাবিহি ভিয়েনা বৈঠকের ব্যর্থতা বাইডেন প্রশাসনের জন্যই ক্ষতি ডেকে আনবে উল্লেখ করে তিনি এও বলেছেন, এই ব্যর্থতা ইউরোপের জন্য নিরাপত্তাহীনতা ও চরম পরিণতি ডেকে আনবে। যাই হোক, এতে কোনো সন্দেহ নেই যে সব পক্ষ যদি যৌক্তিক পন্থা অবলম্বন করে তাহলে পরমাণু সমঝোতাকে টিকিয়ে রাখা সম্ভব বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নভেল করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালো, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আজ তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নভেল করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ালেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তাই নতুন করে বিধিনিষেধ আরোপ কিংবা লকডাউনের চিন্তাভাবনা নেই। তবে করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রন প্রতিরোধে প্রবাসীদের এ মুহূর্তে দেশে না আসার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ রোববার দুপুরে সাভারে নির্মাণাধীন বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন অনুরোধ জানান।
আমাদের এই মুহূর্তে বর্ডার বন্ধ করার কোন পরিকল্পনা নাই। বর্ডারে আমরা পরীক্ষার ব্যবস্থা, আমাদের স্ক্রিনিং এর ব্যবস্থা, টেস্টের ব্যবস্থা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা জোরদার করেছি। যারা বিদেশ থেকে আসবেন তাদেরও দায়িত্ব রয়েছে, তারা যেনি সংক্রমিত হয়ে দেশে না আসেন।
ষাটোর্ধ বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়ে জাহিদ মালিক বলেন, ইতিমধ্যে অনেক দেশেই বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। ভারত সহ পার্শ্ববর্তী কয়েকটি দেশেও এর কার্যক্রম শুরু হয়েছে। আমাদের টিকার কোনো অভাব নেই, আমরা বুস্টার ডোজ অতি দ্রুত দিতে পারব ইনশাল্লাহ। সবাইকে টিকা নেবার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা নেওয়া থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কেউ আক্রান্ত হলে চিকিৎসা নিলে ভালো হয়ে যাবেন। আমাদের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত। এ প্রসঙ্গে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ বলেছেন, সবাইকে টিকা দিয়ে দিতে পারলে ওমিক্রনের ঝুঁকিও কমে আসবে। বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে হবে, তাছাড়া বিশেষ করে তরুণদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
যারা মারা যাওয়ার ঝুঁকি বেশি ওদেরকে আগে করতে হবে। 60-55 সবাইকে দেশব্যাপী দিয়ে দিতে পারি, তাহলে ওমিক্রন আসুক না আমার কোনো ভয় নেই। জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া হচ্ছে যে আরো হচ্ছে জিনোম সিকোয়েন্সিংটা রেগুলার বেসিসে করতে হবে।
অনেকের মধ্যেই কেন যেন ঢিলে ঢালা ভাব এসে গেছে, এবং পার্টিকুলারলি ইয়াং জেনারেশন, মাস্ক পরতে হবে এবং আমাকে অবশ্যই অবশ্যই শারীরিক দূরত্ব যেখানে যেখানে মানা সম্ভব সেখানে মানতে হবে। স্বাস্থ্যবিধি মানলে আমি মনে করি অমিক্রন ভ্যারিয়েন্টকেও আমরা প্রতিহত করতে পারব।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা 28,000 অতিক্রম করেছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় নতুন করে করোনা ধরা পড়েছে 197 জনের শরীরে, আর এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা এযাবৎ দাঁড়িয়েছে 15,77,443। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হুসনা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 58তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মানুষ দুনিয়ার বুকে মহান আল্লাহর প্রতিনিধি, তবে আল্লাহর যোগ্য প্রতিনিধি হতে হলে তাঁর নামগুলোর অর্থ ও ব্যাখ্যা সম্পর্কে ব্যাপক ধারণা রাখতে হবে। এইসব পবিত্র নাম কেবল এক একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে বিচিত্রময় এইসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। বিশ্বজগতের ব্যবস্থাপনা বিপুল সংখ্যক এইসব নামের ঔজ্জ্বল্যে ভাস্বর। আজ আমরা মহান আল্লাহর নাম মুক্তি ও মুইদ সম্পর্কে আলোচনা করব। মুক্তি শব্দের অর্থ সূচনাকারী বা কোনো কাজ শুরু করেন যিনি। ইয়াবদি ও ইয়াবদু এই গঠন বা রূপে পবিত্র কোরআনে 8 বার মুক্তি নাম এসেছে, আর মুইদ নামের অর্থ যিনি ফেরান। পবিত্র কোরআনে মুইদের অন্যতম ক্রিয়ারূপ ইউইদ শব্দটি এসেছে 13 বার। পবিত্র কোরআনের যেসব আয়াতে মহান আল্লাহর নাম মুক্তি এসেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ওইসব আয়াতে মহান আল্লাহর মুইদ নামও এসেছে।
যা অতীতে ছিল না বা অস্তিত্বহীন ছিল তার উন্মেষ বা সূচনা কিংবা শুরু হওয়া বোঝাতে মুক্তি শব্দের ব্যবহার রয়েছে। প্রাথমিক অর্থবাচক ইবতেদা শব্দটি এর সময়গোচ্চীয় শব্দ, যেমনটি বলা হয় ইবতেদায়ী বা প্রাথমিক মাদ্রাসা। মহান আল্লাহ হচ্ছেন সবকিছুর সূচনাকারী। সৃষ্টিকুলের সবকিছুকে অস্তিত্ব দান করেছেন মহান আল্লাহ। প্রত্যেক সৃষ্টি ও প্রাণীকে সর্বোত্তম আকার আকৃতি ও বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন মহান আল্লাহ। সূরা রুম এর 27 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তিনি প্রথমবার সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, অতঃপর তিনি ফিরিয়ে আনবেন, এটা তাঁর জন্য সহজ। আকাশ ও পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা তাঁরই এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়।
সূরা সিজদার 7-9 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন, অতঃপর তিনি তাঁর বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানির নির্যাস থেকে, অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও অন্তকরণ, তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। মানুষের উচিত তার অস্তিত্বের মূল বা উৎস সম্পর্কে চিন্তা করা। মানুষ প্রথমে ছিল মাটি, এরপর মানুষের পরবর্তী প্রজন্ম এসেছে তুচ্ছ পানি থেকে। মানুষের মধ্যে যে আত্মা বা রূহ রয়েছে তাও ফুঁকে দিয়েছেন মহান আল্লাহ। তাই মানুষের উচিত নয় অহংকারী হওয়া, আর মানুষকে তার মূলের দিকে তথা স্রষ্টার দিকে ফিরে যেতে তথা মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য যথাসম্ভব সর্বোচ্চ মাত্রায় সক্রিয় হতে হবে। মহান আল্লাহ মুইদ প্রথমবার যেভাবে তিনি মানুষ সৃষ্টি করেছিলেন, মৃত্যুর পর মানুষকে তিনি কিয়ামতের দিন বা পুনরুত্থান দিবসে আবারও আগের সেই অবস্থায় ফিরিয়ে আনবেন।
যেসব আয়াতে মহান আল্লাহর মুক্তি নাম রয়েছে সেসব আয়াতের বেশিরভাগ ক্ষেত্রেই মুক্তি নাম এসেছে। যেমন সূরা আনকাবুতের 19 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তারা কি দেখে না যে আল্লাহ কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেন, অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন, এ কাজ আল্লাহর জন্য খুবই সহজ। সূরা আরাফের 29 নম্বর আয়াতের একাংশেও মহান আল্লাহ বলেছেন, তোমাদেরকে প্রথমে যেমন সৃষ্টি করেছেন পুনর্বারও সৃজিত হবে কিয়ামতের দিন। পুনরুত্থানের স্পষ্টতম প্রমাণ হচ্ছে এই পবিত্র আয়াত। এ থেকে বোঝা যায় মানুষ তার আগের শারীরিক অবস্থায় ফিরে পাবে, কারণ মানুষের প্রথম মৃত্যুর সময়ও কিন্তু তার আত্মা বেঁচে থাকে, কেবল দৈহিক গঠনটা আর থাকে না মৃত্যুর কারণে। তাই আত্মাকে নতুন করে সৃষ্টি করার প্রশ্নই আসে না। অন্য কথায়, পরকালে আগের সেই দৈহিক অবয়বেই যুক্ত হবে সেই পুরনো রূহ বা আত্মা। অবশ্য পরকালের মানুষ যে শরীর পাবে তা পরকালীন পরিস্থিতির উপযোগী করেই তৈরি করা হবে। خمسة أطفي بهم حر الجحيم الحاطمة।
মানুষ যখন আবারও দৈহিক অবয়ব ফিরে পাবে, তখন তার কৃতকর্মের বিচার করা হবে এবং যেসব নিয়ামত তাকে দেওয়া হয়েছিল সে বিষয়ে হিসাব নেওয়া হবে। সূরা আম্বিয়ার 104 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গুটানো হয় লিখিত কাগজপত্র, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সহজেই সৃষ্টি করব, আমার ওয়াদা নিশ্চিত, আমি তা অবশ্যই বাস্তবায়ন করব। এই আয়াতের আলোকেও স্পষ্ট পুনরুত্থান দিবসে মানুষকে আবারও জীবন্ত করা হবে ও বিচারের জন্য আল্লাহর আদালতে হাজির করা হবে। মানুষ যা যা দুনিয়াতে করছে সে সবই সেখানে দেখতে পাবে। বিচারের জন্য প্রত্যেক মানুষেরই এভাবে ফিরে আসা মুইদ হিসেবে মহান আল্লাহর মাধ্যমে ঘটবে, যা মহান আল্লাহর ন্যায় বিচার কামিতাকে তুলে ধরে। সেদিন প্রত্যেক মানুষ যা তার প্রাপ্য বা পুরস্কার তার চেয়ে কম পাবে না।
বিশ্বাসী বা মুমিন বান্দা মহান আল্লাহর এই দুই নাম তথা নাম মুবদি ও মুইদ সম্পর্কে সুনিশ্চিত বিশ্বাস বা ইয়াকিন রাখেন, আর এজন্য মুমিন তার পার্থিব জীবনকে এমনভাবে কাটান যাতে প্রত্যাবর্তন দিবসে আল্লাহর সামনে তাকে লজ্জিত হতে না হয়। তিনি এই বাস্তবতা খুবই ভালোভাবেই বোঝেন যে যা এ দুনিয়ায় করা হবে নতুন জীবনে তাই ফিরিয়ে আনা হবে। মহান আল্লাহর ন্যায় বিচার ও পরিণতির প্রতি বিশ্বাস তাকে এমন বিশেষ প্রশান্তি যোগায় যে তিনি আল্লাহর দাসত্বের পথে সারা জীবন অবিচল থাকেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা। শ্রোতা বন্ধুরা, 5 ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, খালেদার বিদেশে চিকিৎসার সুযোগ খতিয়ে দেখা হচ্ছে। আইনমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। শিক্ষার্থীদের প্রতীকী লাশের মিছিল ঘিরে বিপুল পুলিশ, দৈনিক প্রথম আলো। খালেদা জিয়াকে বিদেশ না পাঠালে সরকার পালানোর পথও খুঁজে পাবে না, বলেছেন ফখরুল, দৈনিক মানব জমিন। গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করতে সংগ্রাম করছেন শেখ হাসিনা, বলেছেন অবায়দুল কাদের, দৈনিক যুগান্তর। দেশ স্বাধীনের 50 বছরের মধ্যে 15 বছরেই নৈরাজ্য চালিয়েছে বিএনপি, বলেছেন জয়, দৈনিক জয় জয় দিন। ভারতের শিরোনাম, মুখের ভেতরেই করোনা সংক্রমণ রুখে দিতে পারে চুইংগাম, জানালো গবেষণা, দৈনিক আনন্দবাজার পত্রিকা। একই পত্রিকার ভিন্ন একটি শিরোনাম, সন্ত্রাসবাদী ভেবে ভুল করে নিরাপত্তা বাহিনীর গুলি, নাগাল্যান্ডে নিহত 13 গ্রামবাসী, নির্দেশ তদন্তের। অখিলেশের পদবি জিন্না, যোগীর ডেপুটির কটাক্ষ ঘিরে শোরগোল উত্তরপ্রদেশে, দৈনিক প্রতিদিন। রাজনীতি সম্ভাবনার খেলা, কংগ্রেস ছাড়ার জল্পনা বাড়ালেন গোলাম নবী আজাদ, দৈনিক আজকাল। শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পড়া শেষে চাকরির পেছনে না ঘুরে তরুণদের
উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এটি দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শিরোনাম। কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি পণ্য মেলার উদ্বোধন করেছেন। সেই মেলায় বক্তৃতা রাখতে গিয়ে তিনি এই কথা বলেছেন যে তরুণদেরকে লেখাপড়া শেষে চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। আমি ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর এই আহ্বানকে খুবই আন্তরিকতার সাথে গ্রহণ করতে চাই, এর জন্য তার প্রতি আমি ধন্যবাদ জানাই। তিনি যে বক্তব্য দিয়েছেন এটি আসলে সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি বক্তব্য, প্রয়োজনীয় একটি পদক্ষেপ। কারণ একটি দেশ, একটি সমাজ কোনোভাবে চাকরি নির্ভর হয়ে উঠতে পারে না। চাকরি নির্ভরতার ভেতর দিয়ে একটি সমাজ, একটি দেশ এগিয়ে যেতে পারে না। চাকরির ভেতর দিয়ে দেশের সেবা করা যায়, দেশের কতগুলো কাজ এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু দেশকে সামগ্রিকভাবে উন্নত করতে হলে, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হলে, স্বয়ংসম্পূর্ণ করতে হলে উদ্যোক্তা এবং উৎপাদনের কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর এই আহ্বান খুবই গুরুত্বপূর্ণ সমাজের জন্য। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে ভিন্ন জায়গায়, সেটি হচ্ছে এই যে উদ্যোক্তা হতে হবে, সেই উদ্যোক্তা হতে গেলে সর্বপ্রথমে যে জিনিসটা প্রয়োজন হবে সেটি হচ্ছে অর্থ। সেই অর্থটা পাবে কোথায় তরুণ সমাজ? আমাদের দেশে যে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, বিশেষ করে ব্যাংক, এই ব্যাংকগুলো একেবারেই লোন দেওয়ার ক্ষেত্রে নানামুখী ব্যবস্থা করে রেখেছে, যে ব্যবস্থাগুলো অত্যন্ত জটিল এবং কঠিন। এই কঠিন এবং জটিল ব্যবস্থার ভেতর দিয়ে লোন পাওয়া খুব কঠিন ব্যাপার, এবং ব্যাংকগুলোর এই কঠিন পরিস্থিতি তৈরি করার কারণে দেশে আসলে বহু মানুষ উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলে উদ্যোক্তা হতে পারেন না। আরো দুঃখজনক হচ্ছে যে আমাদের দেশের ব্যাংকের বেশিরভাগই ধনী লোকদের সেবায় নিয়োজিত, সাধারণ মানুষ, গরিব মানুষ বা এই যে নতুন উদ্যোক্তা যারা, তাদের দিকে এদের তাকানোর যেন সময় নেই, এবং এরা তাদের বিনিয়োগের অর্থ নিয়ে খুব একটা নিশ্চয়তা অনুভব করে না। অথচ বাংলাদেশে বহু সংখ্যক এনজিও কাজ করে, তারা একেবারে অনেকটা নিশ্চয়তা ছাড়াই কিন্তু লোন দিয়ে দেয় এবং তারা তাদের টাকা ঠিকই আবার কালেকশন করে নিচ্ছে, তাকে কিন্তু মার যাচ্ছে না। সেক্ষেত্রে ব্যাংকগুলোর এই যে দুর্বল অবস্থান দেশে উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে, এই দুর্বল অবস্থাগুলো দূর করার জন্য প্রধানমন্ত্রী প্রশাসনকে বিশেষ উদ্যোগ নিতে হবে বলেও আমি মনে করি।
তাইওয়ান নিয়ে উত্তেজনার মাঝে চীনকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিল আমেরিকা। কিভাবে দেখছেন এই হুমকিকে?
জি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই বক্তব্য দিয়েছেন এবং তিনি চীনকে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আরেকটি ভূখণ্ডের ব্যাপারে, অর্থাৎ তাইওয়ানকে নিয়ে আমেরিকা চীনকে হুঁশিয়ারি দিয়েছে। তাইওয়ান হচ্ছে চীনের অংশ, চীন এটি দাবি করে, আর আমেরিকা মনে করে যে তাইওয়ান একটি স্বাধীন দেশ। এখন তাইওয়ান স্বাধীন দেশ কি স্বাধীন দেশ না সেটি কিভাবে নির্ধারিত হবে সেটি একটি প্রশ্ন। তবে আমরা আন্তর্জাতিক অঙ্গনে যা দেখে আসছি বা যে অনুসৃত নীতি রয়েছে সেটি হচ্ছে তাইওয়ানকে বিশ্বের বেশিরভাগ দেশ এক চীন নীতির আওতায় চীনের অংশ মনে করে। ফলে আমেরিকা যদি হঠাৎ করে সেখানে ছেদ ঘটাতে চায় তাহলে তো হবে না। পাশাপাশি আরো প্রশ্ন থাকছে, যদি তাইওয়ান কোনো স্বাধীন ভূখণ্ড হয়ও তাহলেও সেটি চীনের পাশের একটি দেশ, এবং এখানে এসে আমেরিকার খবরদারি করা ওই সেই সাম্রাজ্যবাদী নীতিরই অংশ। ফলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যে হুমকি দিয়েছেন, যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, এটি আমি মনে করি আন্তর্জাতিক সমাজে গ্রহণযোগ্য নয়। আমেরিকা বিশ্বের সবখানে তার নিজের মৌলিপনা মাতোপারি খবরদারি করার চেষ্টা করে। পৃথিবীর যত সমস্যা সেই সমস্ত সব জায়গায় আমেরিকা মাথা দেওয়ার চেষ্টা করে এবং সেখানকার পরিস্থিতি ঘোলাটে করে আমেরিকা সেখান থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করে। আমি মনে করি যে চীন যেভাবে শক্ত অবস্থান নিয়েছে তার নিজের স্বার্থ রক্ষার ব্যাপারে, আমেরিকা যতই হুমকি দিক না কেন এই হুমকিতে কাজ হবে না, চীন তার অবস্থানে অনর থেকে সামনের দিকে এগিয়ে যাবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকা এসেছে, ভুল করে সন্ত্রাসবাদী ভেবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হলেন অন্তত ১৩ জন গ্রামবাসী। নাগাল্যান্ডের মন জেলায় ওটিং গ্রামে সন্ত্রাস দমন অভিযান চালানোর সময় নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। তাতেই মারা যান গ্রামবাসীরা। গ্রামটি মায়ানমার সীমান্তে অবস্থিত। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিউ টুইটারে এই ঘটনার উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। একে দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এই ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসম রাইফেলস এর পক্ষ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হবে, দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে। দৈনিক আজকাল পত্রিকায় বলা হয়েছে, কংগ্রেস ছাড়ছেন বর্ষের নেতা তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ, জল্পনা উস্কে দিলেন নিজেই। সাম্প্রতিককালে কংগ্রেসের বিভিন্ন কার্যপ্রণালীর বিরোধিতা করেন তিনি, এমনকি গান্ধী পরিবারের সমালোচনা করতে শোনা যায় তাকে। এবার নিজেই কংগ্রেস ত্যাগের জল্পনা উস্কে দিলেন। তিনি বলেন, রাজনীতিতে আগামী দিনে কি হবে কেউ বলতে পারে না, ঠিক যেমন কবে মৃত্যু হবে কেউ বলতে পারে না, এটা সম্ভাবনার খেলা। সম্প্রতি জম্মু কাশ্মীরে বিভিন্ন প্রান্তে জনসভা করছেন তিনি, করছেন বিভিন্ন বৈঠকও। কয়েকদিন আগে তার ঘনিষ্ঠ 20 জন নেতা কংগ্রেস ত্যাগ করেছেন। তা থেকে নতুন জল্পনা শুরু হয়েছে। কংগ্রেস ত্যাগ করে নতুন দল করতে চলেছেন গুলাম নবী আজাদ, কিন্তু সেই দাবি নস্যাত করে তার বক্তব্য, আমরা মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করছি, 370 ধারা বাতিল হওয়ার পর যা নষ্ট হয়ে গিয়েছিল, ভালো লাগছে সব রাজনৈতিক দলই এটা করছে। অখিলেশের পদবি জিন্না, যোগীর ডেপুটির কটাক্ষ ঘিরে সরগোল উত্তরপ্রদেশে। দৈনিক সংবাদ প্রতিদিনে বলা হয়েছে, উত্তরপ্রদেশে দামামা বেজে গিয়েছে ভোটের। এই অবস্থায় প্রচারে এসে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করতে দেখা যাচ্ছে নেতাদের। কয়েকদিন আগেই মথুরায় মন্দির তৈরির কথা বলে হিন্দুত্বের তাস খেলতে দেখা গিয়েছিল রাজ্যে যোগীর ডেপুটি কেশব প্রসাদ মৌর্যকে। শুক্রবারও এক জনসভায় একই পথে হেঁটে ফের বিতর্ক বাঁধালেন তিনি। এবার অখিলেশ যাদবকে অখিলেশ আলী জিন্না বলে সম্বোধন করতে দেখা গেল তাকে। ঠিক কি বলেছেন তিনি? এদিন জনসভায় অখিলেশের প্রসঙ্গে তার কটাক্ষ, আমি ওকে অখিলেশ যাদব বলি না, বলি অখিলেশ আলী জিন্না। সেই সঙ্গে রাজ্যের অনগ্রসর শ্রেণীর জন্য অখিলেশ কিছুই করেননি বলেও তোপ দাগেন কেশব প্রসাদ। গত মাসেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের তালিকায় মোহাম্মদ আলী জিন্নাকেও সামিল করে বিতর্কে জড়িয়েছিলেন অখিলেশ। ওই মন্তব্যকে লজ্জাজনক বলে তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আদর্শ মানুষ করার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 32 পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। সন্তানের অধিকারী হওয়া মানুষের কাছে অত্যন্ত সুখ ও সৌভাগ্যের বিষয়। সন্তান বাবা মায়ের স্মৃতি ও উত্তরাধিকার বহন করে। নারী ও পুরুষের বিয়ের অন্যতম প্রধান উদ্দেশ্য হল বংশধর রেখে যাওয়া তথা মানব প্রজন্ম অব্যাহত রাখা। কিন্তু পশ্চিমা সংস্কৃতির প্রভাবে অনেক মুসলিম পরিবার বা দম্পতি এখন সন্তান নেওয়ার বিষয়ে অনীহা দেখাচ্ছেন। আবার অনেকে সন্তান নিতে চাইলেও কেবল এক সন্তান নিতে চান এবং একের বেশি সন্তান নেওয়াকে অর্থনৈতিক দিকসহ নানা দিক থেকে ঝামেলার বিষয় বলে মনে করেন। ফলে দেশগুলোর জনসংখ্যা নানা ধরনের সংকট ও সমস্যার মুখোমুখি হচ্ছে। অথচ প্রকৃতির অন্য কিছুর মধ্যে যেমন গাছপালা ও পশু পাখির মধ্যে জনসংখ্যাগত এ ধরনের সমস্যা নেই। বাস্তবে দেখা গেছে যারা সন্তানহীন তাদের তুলনায় সন্তানের অধিকারী দম্পতিরা বেশি সুখী এবং যাদের সন্তান সংখ্যা বেশি তারা এক সন্তানের অধিকারী পরিবারের চেয়ে বেশি সুখী।
পবিত্র ইসলাম ধর্ম বেশি সন্তান নিতে মুসলমানদের উৎসাহ দেয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে নারী ও পুরুষেরা, তোমরা বিয়ে করো ও বংশধর বা সন্তানের অধিকারী হয়ে জনসংখ্যা বাড়াও। কিয়ামতের দিন আমি অন্যান্য উম্মতের সামনে আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে গৌরব করব, এমনকি গর্ভে মরে যাওয়া সন্তানের সংখ্যা যোগ করে হলেও। ইসলামী বর্ণনায় সন্তানকে বাবা মায়ের হৃদয়ের ধন বা ফল, বেহেশতি সুগন্ধি ফুল, জীবনের ফসল ও জীবন ইত্যাদি নামে উল্লেখ করা হয়েছে। সন্তানের অধিকারী হলে মানুষ মানসিক ও আত্মিক দিক থেকে প্রশান্তি অনুভব করে এবং মানসিক অস্থিরতা ও হতাশা থেকে মুক্তি পায়। সন্তান থাকলে পারিবারিক বন্ধনও বেশি সুদৃঢ় হয়। সন্তান সন্ততি ও তাদের ভরণ পোষণ নিয়ে মানুষ যখন ব্যস্ত থাকে তখন তারা জীবনের ছোটখাটো অনেক সমস্যা ও সংকটের কথা ভুলে যায় বা সেসব সংকট তাদেরকে দুর্বল করে না।
অবশ্য কোনো পরিবার বা দম্পতি যদি সাংস্কৃতিক দারিদ্র্যে ভোগেন এবং এ কারণে সন্তানদের ধর্মীয় ও সামাজিক শিক্ষায় সুশিক্ষিত করতে তথা ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে না পারেন, তাহলে এমন পরিবার বা দম্পতিগুলোর জন্য বেশি সন্তান ইসলাম ও এর মহান নেতৃবৃন্দের লক্ষ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় না। আর আর্থিক দৈন্যতার ভয় করে কম সন্তান নেয়া বা কেবল এক সন্তান নেওয়া অত্যন্ত অযৌক্তিক। পবিত্র কোরআনে মহান আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, এমন কোন প্রাণী বা জীব নেই যার রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ করেন না। সূরা আনআমের 151 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তানদের হত্যা করো না, তোমাদেরকে ও তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। এ থেকে স্পষ্ট মহান আল্লাহ সব মানুষ ও জীবের রিজিক সরবরাহের গ্যারান্টি দিয়েছেন।
যেসব পরিবারের বাবা ও মা দুজনেই চাকরি করেন বা পরিবার থেকে দূরে বিশেষ কর্মক্ষেত্রে যান, তাদের কেউ কেউ ঝামেলার অজুহাত দেখিয়ে ও কেউ কেউ অর্থনৈতিক দৈন্যতার অজুহাত দেখিয়ে বেশি সন্তান নিতে চান না। অথচ একমাত্র সন্তানের দেখাশোনা করা ও প্রতিপালন দুই বা ততোধিক সন্তানের প্রতিপালনের চেয়ে বেশি কঠিন। পরিবারের একমাত্র সন্তান না চাইতেই সবকিছু সহজে পেয়ে যায় বলে তারা কম ধৈর্যশীল হয় এবং খুব সামান্য বকাবকিতেই তারা মুষড়ে পড়ে। খুব সামান্য অপমান এবং এমনকি কখনো কখনো হাসিঠাট্টাও তারা সহ্য করতে পারে না। খুব সামান্য অপমান ও বঞ্চনাকেও তারা দীর্ঘকাল মনে রাখে। কোনো কিছু চাওয়া মাত্রই জুগিয়ে দেবে এমন সুহৃদ ব্যক্তিকেই কেবল তারা আপন করে বলে মনে করে। পরিবারের একমাত্র সন্তান অনেক সময় নিজের দরদের কথাগুলো অন্যদের বলে না এবং তারা অন্তর্মুখী হয়ে থাকে।
অনেক বিশেষজ্ঞ মনে করেন পরিবারের একমাত্র সন্তান জীবনের নানা বিষয়ে অন্যদের চেয়ে কম দক্ষ হয় বা দেরিতে দক্ষ হয়, কারণ অনেক দক্ষতা বা গুণ থাকার দরকারও তারা অনুভব করেন না। বেশি আদর পায় বলে এ ধরনের সন্তান ব্যক্তিগত অনেক কাজেই তুলনামূলকভাবে অন্য শিশুদের চেয়ে বেশি পরনির্ভর হয়ে থাকে, যেমন দাঁত মাজা, পোশাক পাল্টানো ও সাইকেল চালনা শেখা। কিন্তু যেসব পরিবারে একাধিক বা দুইয়ের বেশি সন্তান থাকে সেসব পরিবারের সন্তানরা এসব কাজে খুব দ্রুত দক্ষ ও স্বনির্ভর হয়ে ওঠে। একাধিক সন্তান বা দুইয়ের বেশি সন্তান থাকলে তারা খুব সহজেই একে অপরের কাজে অনুপ্রাণিত হয় এবং দ্রুত নানা দক্ষতা অর্জন করে। ফলে দুই বা ততোধিক সন্তান খুব সহজেই পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতার পরিবেশে ও একই ধরনের অনুরাগ নিয়ে সব বিষয়ে দক্ষ ও পরিপক্ক হতে থাকে।
মনোবিজ্ঞানীদের মতে পরিবারের একমাত্র সন্তান বেশিরভাগ সময়ই ক্লান্তি অনুভব করে এবং কোনো বিষয়ে দক্ষতা অর্জন করলেও সে বিষয়ে লেগে থাকার মানসিক উদ্দীপনা খুব কমই পায়। পরিবারের একমাত্র শিশু সন্তান বা কিশোর কিশোরী যদি প্রায় একই বয়সের অন্য শিশু বা কিশোর কিশোরীদের সঙ্গে মেলামেশার মাধ্যমে নানা বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ না পায়, তাহলে তারা প্রতিদ্বন্দ্বিতা, বন্ধুত্ব ও ঈর্ষার মতো বিষয়গুলো খুব কমই বুঝতে পারে। তাই তাদের জন্য এ ধরনের সমবয়সী গ্রুপের সহচর্য খুবই জরুরি। একমাত্র সন্তানের প্রতি বাবা মায়ের অতিরিক্ত যত্নের কারণে এ ধরনের সন্তান সমস্যাগুলোর মোকাবেলায় উদ্ভাবনী ক্ষমতা বা সৃষ্টিশীলতার প্রয়োগ বা দেখে ঠেকে শেখার ক্ষমতা ও দায়িত্বশীলতা সহজেই অর্জন করতে পারে না। এ অবস্থায় একমাত্র সন্তান হয়ে ওঠে বেপরোয়া বা একরোখা ও সমালোচনা বিমুখ, এবং বাবা মাকে তার সব আবদারই অনুগত দাসের মতো মেনে নিতে হয়।
অবশ্য সমাজবিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে, পরিবারের একমাত্র সন্তান স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভালো নম্বর পেয়ে থাকে, তারা সহপাঠীদের তুলনায় পড়াশোনায় ভালো হয়ে থাকে। কিন্তু অন্য একদল গবেষক মনে করেন, এই শ্রেণীর শিশু কিশোর সন্তানরা অন্যদের তুলনায় সামাজিক ও সামষ্টিক কাজে কম অংশ নেয় এবং তারা সাধারণত অন্তর্মুখী হয়ে থাকে। এক সন্তান কেন্দ্রিক পরিবারগুলোর কোনো নিন্দা না জানিয়েই এ ধরনের সন্তান থাকার নানা দুর্বলতা ও সীমাবদ্ধতা সম্পর্কে সবার সতর্ক হওয়া জরুরি, যাতে সমাজ ও এ ধরনের পরিবারের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আলোচনা এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি অংশ জানিয়ে দিচ্ছি। ইরানের মধ্যাঞ্চলীয় নাতান শহর থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রস্তুতি পরীক্ষা করেছে বিমান প্রতিরক্ষা বাহিনী। ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকার পাশাপাশি এদেশের উপর আরোপিত সব মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, উপপররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। বাংলাদেশে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের সব মহানগরে বাসে অর্ধেক ভাড়া চালু করার ঘোষণা দিয়েছেন বাস মালিকেরা। এবং ভারতের উত্তরপ্রদেশের মথুরায় শাহী ঈদগাহ মসজিদে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে জলাভিষেক কর্মসূচি ঘোষণা করায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপি বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন। খোদা হাফেজ।